আল্লাহ রসুলের পথে যেন চলি আজীবন, আজীবন দু জাহানে হয়ে যায় যেন সফল মোর জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ও আখির নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা নবীগণ আলাইহিমুসসালামের উপর দরুদ পাক পড়বে তখন আমার উপরও পড়ো, অবশ্যই আমি সমগ্র জগতের রবের রসুল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খলিফা আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আলহাজ ওবায়দ রেজা আত্তারি মাদানী দামাত বরকাতুহুমুল কুদসিয়ার প্রোগ্রাম সুশৃঙ্খল জীবন আপনারা সেটা মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখছেন। খলিফা আমির আহলে সুন্নাত সাথে আছেন, আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে নিরাপত্তার ছায়া তলে রাখুন, নিরাপদে রাখুন। হুজুর, আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে এই, মানুষের যখন ইন্তেকাল হয় তখন বিভিন্ন রকমের পরিস্থিতি সামনে আসে। সাধারণত আমরা এটা দেখেছি যে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও উত্তেজনা লক্ষ্য করা যায়। বিশেষ করে বাড়ির যদি কোনো ইসলামী বোনের ইন্তেকাল হয় তাহলে মৃতের গোসল সেটা কে দিবেন, কাফন সেটা কে পরাবেন। তেমনি কোনো ইসলামী ভাইও যদি ইন্তেকাল হয় তখন আমরা সেটা নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের বিভিন্ন অবস্থা দেখতে পাই। কোনো কোনো এলাকায় মানুষ সহজে পাওয়া যায়, আর কিছু এলাকা এমন হয় যেখানে লোকেরা নিজের মৃত ব্যক্তিকে তার দেহ নিয়ে কোথাও চলে যায়, কোথাও দিয়ে দেয় কোনো প্রতিষ্ঠানের মধ্যে, তারপর সেখান থেকে সে বডি তৈরি হয়ে কি হয় চলে আসে, অতঃপর তার জানাজার নামাজ আদায় করা হয়। আপনি এটা ইরশাদ করুন, একটি মুসলিম সমাজে বসবাস করে এক মুসলিম পরিবারের সাথে আমাদের সম্পর্ক রেখে আমাদের পরিবারে মৃত্যু বা লাশের ব্যাপারে এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়া কি উচিত? আমরা পেরেশানির সম্মুখীন হই এবং উদ্বেগের মতো অবস্থা সৃষ্টি হয়ে যাওয়া।
দেখুন, শরিয়ত মাইয়েতের কিছু অধিকার দিয়েছে, এর মধ্যে রয়েছে তাজহিজ ও তাকফিন, এরপর জানাজা, পরিশেষে তাদফিন। এগুলো তার জন্য আবশ্যক করেছে, ফরজে কিফায়া করেছে। অর্থাৎ যদি কেউ এই কাজগুলো না করে, এর মধ্যে কেউ যদি তিনটি কাজের একটিও ছেড়ে দেয় তবে সবাই গুনাহগার হবে, ঠিক আছে? আর যদি কোনো একজনও করে নেয় তবে সবার থেকে ফরজ রহিত হয়ে যাবে। আপনি দেখুন না, এটি আল্লাহ পাকের একটি রহমত যে তিনি মুমিনদের প্রতি, অর্থাৎ যারা তার প্রতি ঈমান এনেছে, মৃত্যুর পরেও তিনি তাদের অধিকার রেখেছে, তার কবরে পা রাখা যাবে না।
বাহ!
আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে কিনা মাইয়েতকে ৪০ কদম নিয়ে যাবে, দশ দশ করে ৪০ কদম নিয়ে যাবে, তবে তার ৪০টি কবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে, কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুতরাং দেখুন, এটা আল্লাহ তাআলার রহমত যে তিনি মুসলমানের মাইয়েতের এমন হক রেখেছেন, এমন আহকাম রেখেছেন যাতে মানুষ সেদিকে মনোযোগী হয়, নিজের মুসলমান ভাইকে যেন একদম অসহায় অবস্থায় ফেলে না রাখে, বরং এতে ভালো করে অংশ নেবে এবং ভালো করে কাফন দাফন ইত্যাদি করবে। আচ্ছা, তারপর দ্বিতীয়ত হচ্ছে, দেখা যায় যে আজকে সে দুনিয়া থেকে চলে গেল, কাল আমাকে যেতে হবে। এখানে এই স্মরণটিও রয়েছে, মৃত্যুর স্মরণ রয়েছে। মানুষ যখন মৃত্যুকে স্মরণ করতে থাকবে তখন নিজের রবকে ভুলবে না, গুনাহের মধ্যে পতিত হবে না, কারণ নফস ও শয়তান গুনাহের দিকে ধাবিত করে। সুতরাং মানুষ যখন মৃত্যুকে স্মরণ করবে তখন গুনাহের মধ্যে কমতি আসবে, নেকির কাজ করা সহজ হবে, আখিরাতের প্রতি মানুষের চিন্তা বাড়বে, অসংখ্য গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। আমাদের সমাজ যদি আখিরাতকে স্মরণ করে তবে অসংখ্য গুনাহ থেকে বাঁচতে পারবে, অনেক সমস্যা সমাধান হতে পারে, কারণ মানুষ চুরি করবে না, ডাকাতিও করবে না, ঘুষও নিবে না এবং সুদও খাবে না, অনেক গুনাহ থেকে বাঁচতে পারবে। অনুরূপভাবে যেমন অন্যান্য যে হকসমূহ রয়েছে সেগুলোর খেয়ালও রাখবে, তার মাথায় থাকবে মৃত্যুর পর আল্লাহকে জবাব দিতে হবে। এক হচ্ছে এই, দ্বিতীয়ত হচ্ছে যেমন আপনি এখন যেটি জিজ্ঞেস করলেন, আপনি যেমনটি বললেন, অর্থাৎ বললেন না কারো না কারো কাছে পাঠিয়ে দেয় মৃতকে। শরিয়ত যখন ফরজে কিফায়া করেছে, আমাদের উচিত, দেখুন, এই সময় যে কারো আসতে পারে এবং যে কোনো সময় আসতে পারে, কাজেই আমাদেরকে এই কাজের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকা উচিত। গোসল, কাফন দাফন এগুলো সহজ কাজ, এগুলো কোনো রকেট সায়েন্স নয়। এছাড়া আপনাকে আমি বলে রাখি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আলহামদুলিল্লাহিল করিম, দাওয়াত ইসলামের দিনী পরিবেশে গোসল দেওয়ার, কাফন পরানোর, দাফন করানোর রীতিমতো কোর্স রয়েছে, একটি কোর্স ডিজাইন করা হয়েছে এবং অনেক ইসলামী ভাই এবং ইসলামী বোনেরা এসব কোর্সের মধ্যে অংশগ্রহণ করে থাকেন। এছাড়া এই বিষয়ের কিতাবও রয়েছে, এর মধ্যে মৃত ব্যক্তির বিস্তারিতভাবে লেখা আছে,
সঠিক।
কাজেই আমাদের উচিত হচ্ছে আমরা যেন এই কোর্সগুলো করি এবং আমরাও এটি শিখি, আমাদের এসব কিছু জানা উচিত। আচ্ছা, পাশাপাশি এটাও বলে রাখি, কারো যদি পিতার ইন্তেকাল হয়ে যায়, তিনি তো ইন্তেকাল করেছেন, ঠিক আছে, এখন কেউ ভাববেন না যে তার কিছুই অনুভব হয় না, তার নিশ্চয়ই শীতেরও অনুভূতি হয়, গরমেরও অনুভূতি হয়, ঠান্ডা পানি সে অনুভব করতে পারে। এক্ষেত্রে মাসআলাকে অতিরিক্ত গরম পানি ঢালবেন না, এতে তার কষ্ট হয়, বেশি ঠান্ডা পানিও ঢালবেন না, তিনি কষ্ট পান। একটি হচ্ছে স্বভাবজাত বিষয়, অর্থাৎ যদি পিতার ইন্তেকাল হয় তখন ছেলে যদি গোসল দেয়, সেক্ষেত্রে সে সব কিছুর খেয়াল রাখবে, সে যদি পার্শ্ব পরিবর্তন করে খুব সাবধানে করবে যাতে আমার পিতার কষ্ট না হয়। এভাবে ভাইয়ের ইন্তেকাল হলে ভাইও এই খেয়াল রাখবে, ছেলের ইন্তেকাল হলে পিতাও এভাবে খেয়াল রাখবে, আর মায়ের ইন্তেকাল হলে মেয়ে এই বিষয়টির খেয়াল রাখবে, মেয়ের ইন্তেকাল হলে তখন মা এই বিষয়ের খেয়াল রাখবেন। আচ্ছা, যদি অন্য কারো দায়িত্বে দিয়ে দেয় তখন নিশ্চিত নয় যে সে এটি খেয়াল রাখবে, তবে যদি ক্ষুধাভীতি সম্পন্ন হয় নিশ্চয়ই খেয়াল রাখবে। কিন্তু আজকাল আমরা দেখছি ক্ষুধাভীতি কতটা পাওয়া যায়, এই বিষয়গুলো মূলত আমাদের নিজেদেরকে শিখতে হবে।
হাজী সাহেব, বাধা কিসের, কেন শিখছে না?
সমস্যা তো এটাই যে মানুষ যেহেতু পরকালীন আখিরাতের শিক্ষা থেকে উদাসীন, তারা শুধু দুনিয়াবি জিনিস শিখতে চায়, দুনিয়াবি সমস্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করে থাকে, যেটা শিখছে না সেটা হচ্ছে আখিরাতের ইলম। আপনি বলছেন এই বিষয়ের কথা, অর্থাৎ তাজহিজ ও তাকফিনের, অর্থাৎ মৃতকে গোসল দেওয়া এবং কাফন পরানো, দাফন করা, আপনি এটার কথা বলেছেন। আমাদের সমাজে কতজনে সঠিকভাবে নামাজ পড়তে পারে? সঠিকভাবে নামাজ পড়া, সঠিকভাবে নামাজ পড়া অর্থ হল যেই নামাজ শরীয়ত দাবি করে, শরীয়ত যেই নামাজের হুকুম দিয়েছে, আল্লাহ ও রসুল যেভাবে নামাজ পড়ার হুকুম করেছেন, সেরকম নামাজ আমাদের সমাজে কতজনে পড়তে পারে?
শৈশবকাল থেকে মানুষ পড়ে আসছেন
নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আমরা ছোট থেকেই করে আসছি, এই উত্তর পাওয়া যায়। অথচ ব্যবসার ব্যাপারে বলা হয় খানদানি পেশা, এটা খানদানি ব্যবসা বাণিজ্য, তারপরও মানুষ সেই ব্যবসা বাণিজ্য শিখছে,
সঠিক,
যেহেতু টাকা আছে, এখানে টাকা দেখা যায়। আর পরকালীন বিষয়গুলো এমন যে প্রকাশ্যভাবে এখানে সেই আউট, কি বলার জন্য এটাকে, বাহ্যিকভাবে আউটপুট দেখা যায় না, এটাই সমস্যা। আর দুনিয়াবী বিষয় এমন যে এখানে প্রকাশ্যভাবে ইনকাম দেখা যায়, এই কারণে তাতে মানুষ ঝুঁকে পড়ে, সেখানে মনোযোগ দেয়, অথচ খেয়াল করলে এটা তো নশ্বর, অর্থবিত্ত ধ্বংসশীল, দুনিয়া ধ্বংসশীল, আসল তো আখিরাতের জীবন। মানুষ এটাকে গুরুত্ব দেবে, নামাজকে গুরুত্ব দেবে, অবশ্যই এটা জরুরি যে মানুষ যদি নামাজকে গুরুত্ব দেয়, নামাজ সঠিক পদ্ধতিতে আদায় করে, তবে তার রোজগারে বরকত হবেই, তার মুসিবত দূরীভূত হবেই, পেরেশানি দূর হবে, তার সমস্ত সমস্যার সমাধান হবে, নামাজ রোগ বালাই থেকে রক্ষা করে, এমন অসংখ্য হাদিসে পাক আছে নামাজের ব্যাপারে, ফজিলত সম্পর্কে। সুতরাং আমি তো এটাই আর্জ করব যে কাফন দাফন এটা শিখুন, জানাজার নামাজও শিখুন, এমন যেন না হয় সামনে থেকে দেখে অনেক সময় হয় যে ঈদের নামাজে হাত উপরে উঠায়, তো অনেকে জানাজায়ও হাত উঠায়, যেহেতু সে সামনে থেকে দেখে সে কি হাত উত্তোলন করেছে, তো তখন সেও হাত উঠায়, অথচ সেখানে হাত উঠাবে না, সেখানে একবারই হাত উঠাবে তাকবীরে তাহরিমার সময়, এবং এরপর হচ্ছে চতুর্থ তাকবীরের পর সালাম ফিরানোর আগে যখনই চতুর্থ তাকবীর বলবে তখন হাত ছেড়ে দিবে। তো যাই হোক, জানাজার নামাজের নিয়মও শিখুন এবং কাফন দাফনও শিখুন, আর অবশ্যই আমাদের উপর ফরজকৃত পাঁচ ওয়াক্ত নামাজ শিখুন।
আল্লাহ করিম আমাদেরকে শিখার তৌফিক দান করুন এবং এর জন্য দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা এবং কাফিলায় সফর করার আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করুন, আমিন। হাজী সাহেব, চলতে চলতে আরও একটি কথা হয়ে যাক,
বিষয়বস্তু কমপ্লিটও হয়ে যাবে। কিছু কমিউনিটি এবং কিছু শ্রেণীর মাঝে যে সকল লোক মৃতকে গোসল করান তাদেরকে নিচু মনে করা হয় বা তাদেরকে তুচ্ছ মনে করা হয় বা তাদেরকে ডিভ্যালিউ মনে করা হয়। তাই আপনি কি ইরশাদ করবেন, দীন ইসলামের পার্সপেক্টিভ এ ব্যাপারে কি?
হ্যাঁ, লক্ষ্য করুন যে শরিয়াত এটাকে ফরজ সাব্যস্ত করেছে। শরিয়াত যদিও ফরজে কিফায়া, এখন যারা ফরজের উপর আমল করছে তাদেরকে কিভাবে বলবো যে তারা নিচ? আসলে এক প্রকার অনুগ্রহকারী তারা। আপনি জানেন না তো তিনি আপনার হক আদায় করে দিয়েছেন, অন্যথায় আপনার উপর জরুরি ছিল, মূলত এটা সবার উপরেই আবশ্যক হবে। তাহলে তিনি তো আপনাকে বাঁচালেন, এক প্রকারে আপনার অনুগ্রহকারী আল্লাহর পানা, তাকে নিচ ভাবা এটা তো খুবই খারাপ।
ফ্যামিলির মধ্যে কমপক্ষে একজন পুরুষ এবং একজন মহিলাকে শেখানো উচিত।
নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই শেখা উচিত, সবাইকে এটা শিখে রাখা উচিত।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ম কানুন শেখার তৌফিক দান করুন এবং দাওয়াত ইসলামের দিনী পরিবেশে কাফেলায় সফর করলে ইনশাআল্লাহুল করিম এই আগ্রহ সবার মাঝে সৃষ্টি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যাই হোক, আপনাদের প্রশ্নসমূহ প্রোগ্রামে যুক্ত করি। জি, কল দিন।
এই ব্যাপারে কি বলবেন, বাড়িতে নফল সৎকার বাক্স রাখা হয় যাতে দৈনিক হারে কিছু না কিছু নফল সৎকা ফেলা হয়, প্রায় এক মাস পর সেই টাকাগুলো জমা করানো হয়, সে টাকাগুলো বাড়িতে রাখলে কোনো অশুভ লক্ষণ হয় কি?
জি হুজুর।
হ্যাঁ, লক্ষ্য করুন যে সদকা বক্সে দান সদকা করা, এটা সদকার টাকা রাখা, এটা এক প্রকার নিয়ত করার মতোই, এটা আপনি মনে রাখুন, এটা নিয়ত। নিয়ত করলে সওয়াব পাবে, যেহেতু যতক্ষণ পর্যন্ত এই সদকা যতক্ষণ যাবত হকদারের হাতে পৌঁছবে না কিংবা যাকে টাকা দিবেন তার হাতে পৌঁছলো না, ততক্ষণ পর্যন্ত এই টাকা উত্তোলনকারীর মালিকানায় থাকবে। যদিও তিনি বক্সে রেখেছেন, মালিকানা এখনও তার যিনি এই টাকা রেখেছেন। আচ্ছা, এটা এভাবে বুঝুন, উদাহরণস্বরূপ এখন যেমন ধরুন প্রত্যেক মাসে মাসে একবার সেটা থেকে টাকা বের করে, সুতরাং যখন কোনো ব্যক্তি টাকা ফেলতে থাকে, 29তম দিন আসলো, তার ইন্তেকাল হয়ে গেল, এখন এই টাকা কি করবে? কি করবে? শরীয়ত বলছে এই অর্থ এখন ওয়ারিসদের মাঝে বন্টন হবে, এর মধ্যে ওয়ারিসদের হক জারি হবে।
সঠিক।
তবে যদি সেই টাকা পৌঁছে যায়, তারপর তার ইন্তেকাল হলো, তবে সমস্যা নেই, তার সদকা আদায় হয়ে গেল।
সঠিক। হাজি সাহেব, কি পরিমাণ সদকা করা উচিত, এ সম্পর্কে আপনি কি বলেন?
দেখুন, প্রত্যেককেই তাদের নিজ সামর্থ্য মোতাবেক সদকা করা উচিত। কারো সাধ্য এক টাকা, এক টাকা দিবে, কারো সাধ্য 100 টাকা তো 100 টাকা দিবে, হাজার হলে 1000 টাকা দিবে।
এক্ষেত্রে কিভাবে নির্ধারণ করবেন?
এক্ষেত্রে দেখতে হবে যে সে খরচ কেমন করে, ব্যয় করে থাকলে কেমন ব্যয় করে, সেই অনুযায়ী ওই অনুযায়ী সে সদকা করবে।
হুজুর, এক্ষেত্রে দেখা গিয়েছে যে যখন মানুষ খরচাদি কমায়, তাতে সর্বপ্রথম যা আল্লাহর পথে দান করে তা কমিয়ে দেয়। ফাইন্যান্সিয়ালি অবস্থা এটা উপরে যাচ্ছে এবং আর্থিক অবস্থা ক্রমশ দুর্বল হচ্ছে, তাই সর্বপ্রথম যেটা বন্ধ করা হয় সেটা কি বন্ধ করা হয়, যা আল্লাহর পথে দিচ্ছে সেটা বন্ধ করা হয়, যা মসজিদে দিচ্ছে সেটা বন্ধ করা হয়, যা মাদ্রাসায় দিচ্ছে সেটা বন্ধ করা হয়, যা দিনে খেদমতে দিচ্ছে সেটা বন্ধ করা হয়, কাউকে স্পন্সর করা হচ্ছে সেটা বন্ধ করা হয়, এবং নিজের দৈনন্দিন জীবনের যে রুটিন রয়েছে সেটা একদম ত্যাগ করে না এবং সেটা যেমন আছে তেমনই চলতে দেয় এবং এটাকে বন্ধ করে দেয়। আপনি কি বলেন, একজন মুসলমানের নিয়ম কেমন হওয়া উচিত?
জি, এক্ষেত্রে দেখুন যে আল্লাহর রাস্তায় সে যা খরচ করছে, যা দান করছে, সেটা তো বন্ধ করা উচিত নয়। অবশ্য যদি পরিস্থিতি এমন হয়, যেমন ধরুন ভরণ পোষণও চালাতে হবে, ওটা নফল আর এটা হচ্ছে ওয়াজিব, এটা আবশ্যক, তখন নিঃসন্দেহে আবশ্যকটাকে প্রাধান্য দেওয়া হবে। আর যদি এমন কন্ডিশন না হয়, বরং স্বাভাবিকভাবেই সব চলছে, সদকা কেন বন্ধ করবে? সদকা দিন, এর বরকতে অর্থের মধ্যে যে সংকট সেটা দূরীভূত হবে, আল্লাহ বরকত দানকারী।
সুবহানাল্লাহ।
তাছাড়া এখানে দ্বিতীয় একটি প্রশ্ন এই ছিল যে এর মধ্যে কোনো বালা আছে কি নেই, আল্লাহর পানায় এমন কোনো কিছু নেই, কোনো বালা নেই, এটা তো এমনিতে সওয়াবের কাজ, যেহেতু নিয়ত করা, এটা ভালো নিয়ত যে সদকার জন্য আলাদা টাকা রেখেছে, এটা ঘরে থাকলে কোনো সমস্যা নেই।
মারহাবা, মাশাআল্লাহ। জি, কল দিন।
প্রিয় জানেশিনা আত্মারের নিকট আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মোবাইল রিফাইরিংয়ের কাজ করেন, এতে হাতের নখের মাধ্যমে অনেক কাজ করতে হয়, তাই এজন্য নখ বৃদ্ধি করার অনুমতি আছে কি? যদিও সেটার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখা হয়, প্লিজ উত্তর প্রদান করুন।
আন-নাজাফাতু মিনাল ঈমান, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ যখন বড় হয় তখন জীবাণু ময়লাযুক্ত থাকে এবং তা থেকে মুক্ত থাকাও কঠিন হয়। তো এক হলো এই। দ্বিতীয়ত হচ্ছে, যদি 40 দিনের চেয়ে বেশি পার হয়ে যায় নখ না কাটলে, তবে এটা গুনাহ,
মাকরুহে তাহরিমি, মানুষ গুনাহগার হবে। সুতরাং এর চেয়ে বেশি তো নখ বৃদ্ধি করাই যাবে না, তখন নখ কাটা আবশ্যক, না হয় গুনাহগার হবে। এরপর বলব, দুনিয়ার যত জিনিস আছে যা তৈরি করা হয়েছে সবগুলোর সৌন্দর্য রয়েছে। ধরুন এখন কেউ ভাবছে যে আমি প্যারেক গাড়ব, তো সে যদি কোনো দিয়ে আঘাত করতে থাকে তো কাজ তো হবে না, এটা দিয়ে হবে না। নখ দিয়ে যদি মোবাইল খোলা যায় তো এটা দিয়ে কি ঢুকবে না, এটা দিয়ে প্যারেক ঢুকবে না? এটা করে করে তো দেখতে পারে মানুষ, চেষ্টা তো করতে পারে, চেষ্টা করা যেতে পারে। আমি একটু উদাহরণ দিচ্ছি, কিংবা আপনার মোবাইল দিয়ে মারুন, মোবাইল দিয়ে গাড়তে পারেন ছোটোখাটো প্যারেক, মারবে না, কারণ মোবাইল ভেঙে যাবে। তো ভাই
এভাবে যে করবে তাকে নির্বোধ বলবে,
বোকা বলবে। যেমনিভাবে প্যারে কোনোই অথবা হাতের তালু দিয়ে মারাকে বোকামি বলা হয়, অনুরূপভাবে মোবাইল ইত্যাদি, আমি এটাই বলবো যে নখ দিয়ে খোলা এটা বুদ্ধিমানের কাজ নয়, এর নির্ধারিত টুলসগুলো ব্যবহার করুন।
মদিনা মদিনা,
সব কিছুর টুলস রয়েছে, সুতরাং মোবাইল খোলারও নির্দিষ্ট টুলস আছে, সেটা ব্যবহার করুন, পরিচ্ছন্নতাও হবে, নখও ছোট থাকবে। আচ্ছা, যখন নখের ব্যবহার করছেন, ঠিক আছে, টুলস নেই, এখন নখ যদি পুরো উঠে যায়,
পুরো যদি কেটে যায়, ফেটে যায় অথবা ভেঙে যায়, তখন কি হবে?
নিশ্চয়ই
কষ্ট, কত কষ্ট হবে। নখ যখন বড় হয় আর হঠাৎ ভেঙে গেলে মানুষ যন্ত্রণায় কাতরাতে থাকে। সুতরাং যেটার যে টুলস সেটাই ব্যবহার করতে হবে,
এর মধ্যে নিরাপত্তা রয়েছে, জিনিসও ঠিক থাকবে।
আচ্ছা, যেহেতু আপনাকে কোনো জিনিস কেউ ঠিক করতে দিয়েছে, তার জিনিস, তখন তার জিনিসের মধ্যে কোনো দাগ পড়বে না, নখ দিয়ে করলে হয়তোবা ড্যামেজ হতে পারে। টুলস যদি ব্যবহার করেন, নির্দিষ্ট টুলসগুলো, সেগুলো দিয়ে করলে ফ্রেশ থাকবে, আপনার ইনকামও হতে থাকবে, মানুষের মাঝে আপনার প্রসিদ্ধি হয়ে যাবে। আরে না, এখানে জিনিস দিলে পারফেক্ট পাওয়া যায়, পরিষ্কার পাওয়া যায়, ঠিকঠাক পাওয়া যায়।
যন্ত্রপাতির দাম বেশি হয়, নখ হচ্ছে নিজেরই নখ, এটি বড় হয়েছে, ঠিক আছে, কাজ করতে থাকবো, মানুষ কষ্ট বাঁচিয়ে নেয়, কস্ট কাটিং হয়ে যায়, কাজ তো হয়ে যায়,
কিন্তু তবুও কাজের মধ্যে সৌন্দর্য থাকে না, স্বচ্ছতা থাকে না, পরিচ্ছন্নতা থাকবে না।
সঠিক,
না সেখানে পরিচ্ছন্নতা থাকবে না, পেটে ময়লা সবগুলো ভিতরেই যাবে, যখন ময়লা ভিতরে যাবে তখন একটা সময় মাথাও কাজ করবে না,
পাকস্থলী খারাপ হলে মাথা কাজ করবে না।
আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার ও নিখুঁতভাবে কাজ করার তৌফিক দান করুন, আমিন। কল নিচ্ছি।
আমার প্রশ্ন হচ্ছে, এই মহিলাদের নামাজ আদায় হওয়ার জন্য আজান শোনা শর্ত কি? অর্থাৎ তারা যদি নামাজের সময় আরম্ভ হওয়ার সাথে সাথে আজানের পূর্বে নিজেদের নামাজ আদায় করে নেন, তাহলে নামাজ হয়ে যাবে কি, বা সেটা পুনরায় আদায় করতে হবে?
হ্যাঁ, দেখুন, এই বিষয়ে তেমন কোনো শর্ত আবশ্যক নেই, যখন এই নামাজের সময় হয়ে যায় তখন নামাজ আদায় হয়ে যাবে। অবশ্য মহিলাদের জন্য মুস্তাহাব হচ্ছে এই যে, ফজর ব্যতীত, ফজরের ব্যাপারে উত্তম হচ্ছে যখন এই ওয়াক্ত শুরু হবে তখন আদায় করে নেবে। অন্য নামাজের ক্ষেত্রে উচিত হচ্ছে যখন মসজিদের জামাত হয়ে যাবে পুরুষদের, তখন ওনারা নিজ ঘরে আদায় করে নেবে, ওনাদের জন্য মুস্তাহাব।
মারহাবা। জি কল।
বলা হয় যে জুমার দিন যতক্ষণ পর্যন্ত মসজিদে জুমার নামাজ হবে না ততক্ষণ পর্যন্ত মহিলারা বাড়ির মধ্যে জোহরের নামাজ পড়বেন না, যদি পড়েন তাহলে তাদের নামাজ হবে না, কথাটি কি ঠিক?
জি
না, এমন নয়।
মহিলাদের জন্য হুকুম হল যে
যখনই মসজিদের পুরুষদের জামাত হয়ে যাবে তখন তারা তাদের নামাজ আদায় করবে, জুমার দিনও এই নিয়ম,
অর্থাৎ এটা মুস্তাহাব,
যখন জুমা হয়ে যাবে তারা জোহরের নামাজ আদায় করে নেবে। এখন যদি কেউ, কোনো মহিলা যদি জুমার আগেই জোহর আদায় করে নেয়, যেমন জোহরের ওয়াক্ত শুরু হলো আর সে আদায় করে নিল, কোনো সমস্যা নেই, মুস্তাহাব পরিপন্থী কাজ করেছে, নামাজ তো হয়ে যাবে, পুনরায় পড়ার প্রয়োজন নেই।
জি কল।
শাহজাদা হুজুরের দরবারে আমার প্রশ্ন হচ্ছে যে, আপন পীর ও মুর্শিদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে?
জি হ্যাঁ, নিশ্চয়ই নিজের পীর ও মুর্শিদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারেন। বরং দেখুন না, হাদিসে পাকে সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ানের জন্য মাগফিরাতের দোয়ার ব্যাপারে এসেছে, যেমনটি মুসলমানদের তৃতীয় খলিফা আমিরুল মুমিনীন উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত সাইয়্যিদুনা হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
যে, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
যখন একজন মাইয়িতকে দাফন করে ফারিক হলে তখন দাঁড়িয়ে ইরশাদ করেন, তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো এবং তার জন্য কবরের প্রশ্ন উত্তরে অবিচলতার দোয়া করো।
যেহেতু তাকে এখন কবরের ভেতর প্রশ্ন করা হবে, এটি হাদিসে পাক,
অথচ তিনি তো সাহাবি। অন্য একটি আরজ করছে, যেমন সমস্ত সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান জান্নাতি, জান্নাতি, বরং
সাহাবাই কেরাম আলহিমুর রিদওয়ান জাহান্নামের আঁচ, অর্থাৎ মৃদু কোনো আওয়াজও শুনবে না,
এটা ওনাদের শান। দ্বিতীয়ত হচ্ছে, হাসরের দিন যখন খুবই ভীতিকর হবে তখন ওনারা দুশ্চিন্তায় পড়বেন না। হাসরের ভয়াবহতা ওনাদেরকে কখনোই দুশ্চিন্তায় ফেলবে না,
বরং ফিরিশতারা ওনাদেরকে স্বাগতম জানাবেন। কেননা এটি সেই দিন যার ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে।
আর কোরআনে পাক ইরশাদ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইরশাদ করেন,
লা ইয়াসতাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতালা উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা।
কানজুল ইমান থেকে অনুবাদ। তোমাদের মধ্যে সমান নয় ঐসব লোক যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় ও জিহাদ করেছে, তাদের মর্যাদা এসব লোক অপেক্ষা বড় যারা বিজয়ের পর ব্যয় ও জিহাদ করেছে, এবং তাদের সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করে দিয়েছেন।
হাই হাই,
সূরা হাদিদের আয়াত নম্বর 10।
সুবহানাল্লাহ।
অন্য এক স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন,
লা ইয়াসতাবিল ক্বাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিল দারারি ওয়াল মুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল ক্বাঈদিনা দারাজাহ ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল ক্বাঈদিনা আজরান আযীমা।
কানজুল ইমান থেকে অনুবাদ।
সমান নয় ওই মুসলমানরা যারা বিনা ওজরে জিহাদ থেকে বিরত থাকে, এবং ওই সব লোক যারা আল্লাহর পথে স্বীয় প্রাণ ও ধন সম্পদ দ্বারা জিহাদ করে। আল্লাহ স্বীয় ধন সম্পদ এবং প্রাণ দ্বারা জিহাদকারীদের মর্যাদাকে যারা যুদ্ধ থেকে বিরত থাকে তাদের যে বড় করেছেন, এবং আল্লাহ সকলের সাথে কল্যাণের ওয়াদা করেছেন। আর আল্লাহ জিহাদকারীকে যারা যুদ্ধ থেকে বিরত থাকে তাদের উপর মহাপুরস্কার দ্বারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই আয়াতে মুবারকের প্রেক্ষিতে অধিকাংশ মুফাসসির লিখেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতের ওয়াদা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের উভয় দলের জন্য, অর্থাৎ প্রথমত ওই দল যারা মক্কা বিজয়ের আগে ঈমান এনেছে, অন্য দল হচ্ছে যেটা মক্কা বিজয়ের পর ঈমান এনেছে, তো এদের সবার জন্যই
মহান আল্লাহ পাক এই ওয়াদা করে নিয়েছেন।
সুবহানাল্লাহ।
যখন সাহাবিদের জন্য মাগফিরাতের দোয়া করা যেতে পারে, তাহলে সাধারণ মুসলমানদের জন্য কেন নয়? ঠিক আছে, তিনি পীর, পীর ও মুর্শিদ,
অবশ্যই তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারেন। পীর ও মুর্শিদ হোক, যেই হোক, যিনি হোক,
গাউস হোক, যদিও কুতুব হোক, গৌস হোক, তারপরও তিনি কোনো সাহাবির মর্যাদায় পৌঁছতে পারবে না।
ঠিক তাই,
সাহাবি তো তারাই যারা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লাভ করেছেন ঈমান অবস্থায়,
এটা তাদেরই মর্যাদা।
সুতরাং আমাদের নিশ্চয়ই মাগফিরাতের দোয়া করতে থাকা উচিত নিজের জন্য এবং নিজের পীর ও মুর্শিদের জন্য।
মারহাবা। জি কল।
আমার প্রশ্ন হলো এই যে, হজ ও উমরার জন্য ভিক্ষা চাওয়া কেমন?
হ্যাঁ, দেখুন যে হজ ও উমরার জন্য ভিক্ষা করা একেবারেই জায়েজ নেই,
যেহেতু নিজের কাছে ওই যে কি বলে সফরের পাথেও এটা থাকা উচিত, অন্যথায় সফর করা উচিত নয়। সদরুল আফাজিল মৌলানা নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই তার তফসির খাজাইনুল ইরফানের মধ্যে পারা 2 সূরা বাকারার আয়াত ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ জাদি তাকওয়া, কানজুল ইমান থেকে অনুবাদ, আর পাথেও সঙ্গে নাও, নিশ্চয়ই উত্তম পাথেও হচ্ছে খোদাভীরুতা, এর আলোকে বলেন যে কিছু ইয়ামিনী হাজি আছে, ইয়ামিনী হাজি তারা কি করত, তারা হজের উদ্দেশ্যে কোনো খরচাদি ছাড়াই রওনা হয়ে যেত,
এবং তারা নিজেদেরকে তাওয়াক্কুলকারী বলতো, আমরা তো
আল্লাহর উপর ভরসাকারী, আমরা আল্লাহর উপরেই ভরসা রাখি। আচ্ছা, তারপর তারা কি করত, মক্কা মুকাররমা পৌঁছে মানুষের কাছে ভিক্ষা চাওয়া শুরু করত,
কখনো কারো জিনিস ছিনিয়ে নিত, আবার কখনো কারো
মালের মধ্যে খেয়ানত করত,
ভিক্ষাবৃত্তি শুরু করে,
ভিক্ষা চাওয়া শুরু করত, এবং তারা খেয়ানত করত আর ছিনিয়ে নিত, এবং নিজেদেরকে কি বলতো, মুতাওয়াক্কিল, এটা তাওয়াক্কুল নয়। তো এদের ব্যাপারে, এই লোকদের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে এবং হুকুম হয়েছে যে
তোমরা তোমাদের পাথেও নিয়ে নাও,
অন্যদের উপর বোঝা চাপিও না, অর্থাৎ আরেকজনের উপর নিজের বোঝা রাখবে না, ভিক্ষা করবে না, যেহেতু উত্তম পাথেও হচ্ছে খোদাভীরুতা।
হাজি সাহেব, যাওয়ার জন্য মন ভীষণ কাঁদছে, যদি আপনি দেখেন সারা জীবনে নিজের রুটিন পূর্ণ করা, এটা অনেক বড় কথা, আমাদের পালা কখন আসবে, আমরা এখানে রয়ে যাব, যদি এভাবে মারা যায় তাহলে আমাদের কি হবে? মানুষ মহব্বতে অতি উৎসাহিত হয়ে কখনো কখনো হাত পাতে, আপনি আমাকে পাঠিয়ে দিন, আপনি আমাকে এভাবে করুন, আপনি আমাকে টাকা দিন, আপনি আমাকে খরচা দিন, আপনি আমাকে টিকিট দিন, আপনি আমাকে ভিসা দিন, আপনি আমাকে বাসা ভাড়ার খরচ দিন, আপনি আমাকে এটা করে দিন, আমি এটার ব্যবস্থা কারো থেকে করেছি বা কেউ করে দিয়েছেন, এভাবে করার অনুমতি আছে কি?
হুকুম হচ্ছে এটা যে যেখানে কিছু চাওয়া ভিক্ষা করা স্পষ্ট হয়, যেটা কিনা না জায়েজ পর্যায়ে পড়ে, সেখানে ভিক্ষা চাওয়ার অনুমতি পাবে না। আবার অনেক সময় এমন হয় যে বন্ধু বন্ধুর কাছে চাইতে পারে, আর বন্ধুও এমন যে সে এটাতে তেমন কিছু মনে করে না, তবে সে নিশ্চয়ই দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি কন্ডিশন এমন যদি কিছু চাই তবে ফেল হবে, তাহলে এক প্রকার ভিক্ষার মতোই হলো। এক ব্যক্তি রুটি ভিক্ষা চাচ্ছে একদম কড়া রোদে, আরেক বান্দা ফোন করে ভিক্ষা চাচ্ছে দামি ফোন দিয়ে, সেটা ভিক্ষা, এটাও ভিক্ষা। সুতরাং যদি এমন হয় তবে জায়েজ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি চাইতে হয়, প্রার্থনা করতেই হয়, তবে যে সত্তা বন্ধুকে দিয়েছেন, সম্পদশালীকে দিয়েছেন সম্পদ, তার কাছে চান, আল্লাহ তাআলার দরবারে আরজ করুন, হে আল্লাহ আমি হজে যেতে চাই, আল্লাহ আমি উমরা করতে চাই,
সুবহানাল্লাহ,
হে আল্লাহ আমি একটু তোমার ঘরের তাওয়াফ করতে চাই, হে আমার মালিক তোমার আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ শরীফের জিয়ারত করতে চাই, তুমি আমাকে ব্যবস্থা করে দাও, বাহ্যিকভাবে আমার কাছে সামর্থ্য নেই, তুমি আমার জন্য রাস্তা বের করে দাও। আপনি দেখুন না কত কত গরিব আছে, সফর করছে, সফর তো করছে,
নিশ্চয়ই করেন,
করছে তো সফর, অনেক সফর করে, অনেকের তো মনেও থাকে না, সত্য মনে আল্লাহর কাছে যা, আল্লাহর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করুন। বলো না, কিসি কা এহসান কিউ উঠায়ে, কিসি কো হালাত কিউ বাতায়ে, তুমহি সে মাঙ্গেঙ্গে তুমহি দোগে, তুমহারি দরসে হি লো লাগি হে,
সুবহানাল্লাহ।
সুতরাং লোকের কাছে চাইবেন না।
মারহাবা।
এটাও ঠিক যে প্রশ্ন করার দ্বারা সম্মান নষ্ট হয়, মানুষের সম্মান ডাউন হয়ে যায়, মানুষ ডিগ্রেড হয়। একটা সময় আসবে যখন এখন থেকে আর ওই ব্যক্তির ফোনও ধরবে না, কারণ ধরলেই কোনো প্রয়োজনের কথা বলবে, এখন চাওয়া শুরু করবে, এখন সে কিছু না কিছু মুসিবত বলবে আর ভিক্ষা শুরু করবে, তার কোনো কাজ করা দরকার, আমি অনেক বুঝিয়েছি, তারপর সে কাজ তো করেই না, ব্যাস শুধু বদ অভ্যাস করে নিচ্ছে, এভাবে বদনাম হয়ে যায়। সুতরাং চাওয়া থেকে নিজেকে নিজে বিরত রাখা উচিত, চাইবেন না, নিজের সম্মান নিজের হাতে রাখুন।
মদিনা মদিনা, জি কল।
আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে মিসকিনের সংজ্ঞা বলে দিন।
জি, এই মাসালা হচ্ছে যার কাছে একদিনের পানাহার ও পরিধানের বস্তু থাকবে না সে হচ্ছে মিসকিন, এবং এই ধরনের লোকের ভিক্ষা চাওয়ার অনুমতি আছে। এখানেও লক্ষ্য রাখুন, যদি কাপড় থাকে কিন্তু খাবার নেই, তাহলে খাবারের জন্য ভিক্ষা চাইতে পারে, কাপড়ের জন্য করতে পারবে না। আচ্ছা, এছাড়া যদি খাবার আছে কিন্তু কাপড় নেই, তাহলে সে খাবারের জন্য কিছু চাইতে পারবে না, কাপড় চাইতে পারে, কাপড় আছে খাবার নেই। এখন কথা হলো খাবারের জন্য চাইতে পারবে, কাপড়ের জন্য চাইতে পারবে না। ফতোয়া আলমগীরের মধ্যে রয়েছে মিসকিন ওই ব্যক্তি যার কাছে কিছুই নেই, বরং খাবার ও পরিধানের জন্য লোকের কাছে চাওয়ার মুখাপেক্ষী হয়, সুতরাং তার জন্য ভিক্ষা চাওয়া হালাল, কিন্তু ফকিরের জন্য ভিক্ষা চাওয়া হালাল নয়, কারণ শরীর ঢাকার পর যে একদিনের খাবারের মালিক হবে তার জন্য ভিক্ষা করা হালাল নয়।
এত ভিক্ষাকারী ঘোরাফেরা করছে, তেমনিভাবে আপনি বলেছেন মোবাইল ফোন করেও ভিক্ষা চাচ্ছে, আজকাল তো উত্তম পোশাক পরে উত্তম ড্রেস পরে ভিক্ষা করছে, তাদের সম্পর্কে কি বলবেন? অতঃপর কিছু মানুষ আছে আমরা তাদেরকে বিশেষ পয়েন্টে দেখি, অর্থাৎ এই পয়েন্ট, যেমন যখন কোনো দোকানদার দোকান খোলেন তখন প্রতিদিন তাকে কোথায় পাবেন? দোকানেই পাবেন। এভাবে কিছু মানুষ আছে, তাদের চেহারা বিবেকে হৃদয়ে ছাপিয়ে গেছে। আমি নিজের উপর চিন্তা করছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তারাও এই বিষয়টি সম্পর্কে হয়তো চিন্তা করবেন, ওনারাও চিন্তা করলে তাদের বিবেকেও এই বিষয়টি হয়তো চলে আসবে, অমুক এই স্থানে এখানেই তাকে পাওয়া যাবে, প্রতিদিনই পাওয়া যাবে, নিয়মিতভাবে এখানেই পাওয়া যাবে, এবং সে প্রতিদিনই আসে, এদেরকে কি করা যায়?
অর্থাৎ তারা সময়ের সাথে পাবে,
ঠিক তাই,
কৌটাও পাবে, সব কিছু পাবে। আচ্ছা, এরা তো স্বাভাবিক যে পেশাদার ভিক্ষুক, এরা বংশগতভাবে ভিক্ষুক, বাস্তবে এরা টিম সহ কাজ করে। আপনি দেখবেন এই ভিক্ষুক তাকে মহল্লার কেউ চিনে না, জানি না কোথায় চলে যায় রাতে। আবার আপনি এমন কিছু মানুষ দেখবেন যারা চলাফেরা করতে পারে না, সকালবেলায় দেখতে পাওয়া যায় এদের, সূর্যের আলোর মতো দিনে প্রকাশ পায়, যখনই সূর্য ডুবে যায় সেও কোথাও ঢুকে যায়, গায়েব হয়ে যায়, তখন সে কোথায় যায়? সুতরাং কি বলবো, আল্লাহ আমাদের অবস্থার উপর দয়া করুন। এটা রীতিমতো একটা পেশা, কিছু মাফিয়া আছে তারা এই ভিক্ষুকদেরকে ছেড়ে আসে, তাদেরকে আনা নিয়ে যাওয়া এসব তারা করে। পরীক্ষা করতে চান, টাকা নিয়ে নিন, তারপর দেখবেন আশপাশ থেকে কত মানুষ চলে আসবে তাদের পক্ষ হয়ে, বুঝতে পারবেন। পরীক্ষা করতে হবে না, যাই হোক, এমন ব্যক্তিদেরকে দেওয়া জায়েজ নেই এমন পেশাদার ভিক্ষুকদের, কারণ হচ্ছে পবিত্র শরীয়ত এমন লোকদেরকে দিতে নিষেধ করেছে। আপনি যদি দেন তবে প্রকাশ্য যে এর কারণে তাদের দৃষ্টিভঙ্গি এমন হবে যে আমি তো টাকা পাচ্ছি, কেন কাজ করব, কাজে এদেরকে দিবেন না টাকা। এরপর লক্ষ্য রাখুন যে আমরা নিজ হাতে আইন তুলে নিতে পারি না, কাউকে কিছু করা ঠিক হবে না, তবে যদি আমাদের সুধারণা থাকে, প্রবল ধারণা হয় যে আমি তাকে বুঝালে সে বুঝতে পারবে বা সংশোধন হবে, আমি তাকে বুঝালে সে ফিরে আসবে, তখন বুঝানো ওয়াজিব হবে। বুঝানো, উপদেশ দেওয়া, সঠিক মাসআলা বলে দেওয়া, অন্যথায় যেসব প্রশাসনের লোক আছে, যেমন পুলিশ আছে, অন্য আরও যা আছে, তাদেরকে দিয়ে দিন। তাদের উচিত হচ্ছে তারা এমন লোকদের, এমন মানুষের জন্য কঠিন আইন করুক, যাতে এমন জিনিসগুলো আমাদের সমাজ থেকে বন্ধ হয়ে যায়। এরা চাইলে কাজ করতে পারে, সুস্বাস্থ্যবান মানুষ সব কিছু করতে পারে, কিন্তু এদেরকে তো বাস, দেখুন এটাও তো একটা কাজ, এভাবে ভিক্ষা করা, এই কাজটাও তো সে করছে রোদের মধ্যে দাঁড়িয়ে।
হাজি সাহেব, আল্লাহ দয়া করুন, আপনি বিশ্বাস করুন, আমরা গরমের মৌসুমে আমরা ট্রাভেল করছিলাম, কোথাও যাচ্ছিলাম, রোডের মাঝখানে এক ব্যক্তি দাঁড়ানো ছিল এবং আমরা তো গাড়িতে বসা ছিলাম, বাতাস তো যে কোনোভাবে লাগছে কোনো উপায়ে, তারপরেও অস্বাভাবিকভাবে লাগছে। আমি মনে মনে ভাবছিলাম এই লোকটার প্রাণ কতই না শক্ত এত গরমের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে, তাও রাস্তার মাঝখানে সে দাঁড়িয়ে আছে, এতে আমি ভাবছি যে সে কতই না শক্ত প্রাণের মানুষ, যদি এটা করতে পারে
তাহলে কি করতে পারবে না, কেন করতে পারবে না। এছাড়া কন কনে শীতের মধ্যেও থাকে, যখন এই ধরনের কাজগুলো করতে পারে অন্যান্য কাজও করতে পারবে,
ঠিক,
হালাল রোজগার অবশ্যই উপার্জন করতে পারে, হাত পা অক্ষত আছে, নিশ্চয় পরিশ্রম করে খান, চেষ্টা করুন হালাল উপার্জন করার, আল্লাহ বরকত দানকারী। আপনি দেখুন ভিক্ষুক ফ্রিতে টাকা পাচ্ছে, দ্রুত থলে ভরে যাচ্ছে, এরপর দেখবেন এই টাকা কোনো কাজের থাকে না। আমির আহলে সুন্নতের একটি রিসালা আছে, রহস্যময় ভিক্ষুক, সেই রিসালা পাঠ করুন।
আল্লাহু আকবার,
এটা এমন শিক্ষণীয়, এর মধ্যে এমন এমন কথা আছে, আল্লাহ হিফাজত করুন,
আমিন,
এসব থেকে হিফাজত রাখুন। সুতরাং আমরা দামি কাপড় পরিহিত ভিক্ষুকও হতে চাই না এবং রাস্তার ভিক্ষুকও হতে চাই না।
সঠিক,
দামি কাপড় বলতে বুঝাচ্ছে অনেকে আছে না, যারা হজ ও ওমরার জন্য আরজ করে কিংবা অন্য কিছুর জন্য চাইতে থাকে, ফোন করে, ভালো ফোন থেকে, দামি ফোন থেকে কল করে ফোন বিক্রি করে দিন।
এত ভিক্ষাকারী ঘোরাফেরা করছে, তেমনিভাবে আপনি বলেছেন, হাজি সাহেব আল্লাহ দয়া করুন, আপনি বিশ্বাস করুন, আরেক শ্রেণীর মানুষ আছে, যেমন উদাহরণস্বরূপ কিছু ভিখারী আছে, তারা প্রতিবন্ধী সেজে ঘুরে বেড়ায়, বলে আমি চলতে হাঁটতে পারি না, আমি অপারক। তো এ ধরনের কিছু তথ্য পাওয়া গিয়েছে যে লোকেরা যারা আছেন তারা কি করেন, এ ধরনের কথা আমি শুনেছি, যেমন উদাহরণস্বরূপ একজন মানুষ এক্স ওয়াই জেড, যে কোনো একজন মানুষ মনে করুন, ঠিক আছে, এখন তিনি দেখছেন যে লোকটি ড্রামা করছে প্রতিবন্ধী হওয়ার, অথচ সে প্রতিবন্ধী নয়। এখন তিনি লোকটির নিকট যাবেন, মানুষ জড়ো করাবেন এবং কি করবেন, জুতা খুলবেন, তাকে বলবেন আমাকে মহান অমৃত দান করা হয়েছে, আমাকে দান করা হয়েছে, আমি যাকে জুতা মারি সে হাঁটতে পারে, দৌড়াতে পারে। এবং সচক্ষে দেখা গিয়েছে যে যখন এমন লোককে দুই চারটি জুতা মারা হয়, দুই একটি জুতার মার খেয়ে সে শোরগোল পাকায়, যখন মারের পরিমাণ বেড়ে যায় তখন প্রথমে সে উঠে, বাস দাঁড়ায়, অতঃপর সে জুতা প্রহারকারী বলে একটু দৌড়ে দেখাও, অতঃপর সে একটু নেচে দেখাও, দৌড়ে, তারপর সে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে
পালিয়ে যায়,
পালিয়ে যায়,
তখন আর দৌড় মারে।
জি হ্যাঁ, মানুষের এমন আচরণ, এ সম্পর্কে আপনার কমেন্ট কি?
ভিক্ষুকের কর্মকাণ্ড নাকি পাবলিকের?
না না, যারা তাকে পাকড়াও করে তাকে জুতা মারছে,
না না, এভাবে আইন হাতে নেওয়া উচিত নয়, পাবলিকের এমন করা উচিত নয়, যেহেতু এটা তাদের উপর আবশ্যক নয়, আপনি প্রয়োজনে বুঝাতে পারেন। এছাড়া আইন হাতে নেওয়া এটা তো জুলুমের পর্যায়ে পড়বে, সে তো গুনাহের কাজ করছে, আর আপনি আপনি যে জুলুম করছেন, জালিম হচ্ছেন, এটা তো ঠিক না, আপনি নিজের কাজ নিজে করুন। আমার একটা ঘটনা মনে পড়ছে, অনেক সময় এরা প্রতিবন্ধী সাজে, যখন একবার সফর ছিলাম তো আমি দূর থেকে দেখছিলাম দুইজন মানুষকে, একটা ছোট ছিল আরেকজন বড়, সে কিছু একটা কিনে নিল এবং থলে তার হাতে ছিল। সে যখন আমাদের গাড়ি আসতে দেখল, সে কী করল, থলে আরেকজনের হাতে দিল, যে বাচ্চা ছিল তার হাতে দিল, চাদর এভাবে কাঁধে রাখল এবং তার কাঁধে হাত রেখে এভাবে অন্ধ সেজে গেল।
হাই হাই,
এসব ঘটনা ঘটল। আমি তো দেখছিলাম, আগে থেকে দেখছিলাম তাদেরকে। আমি ভাবছি দেখি এখন কি হয়।
আমি সাইড গ্লাস থেকে দেখতে থাকলাম।
যখন গাড়ি চলে গেল, হঠাৎ সে থলে নিল আর স্বাভাবিকভাবে চলতে লাগলো, রোড পার হওয়া শুরু করলো নর্মাল। তো এমন ড্রামাবাজও আছে,
আল্লাহ রক্ষা করুন।
যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা দিনই পরিবেশের বরকত যে আমরা এমন ধোকাবাজ ভিক্ষুককে কিছুই দিই না। এদেরকে উৎসাহিত করা উচিত নয়।
তাদেরকে না দিয়ে কোথায় দেব?
দাওয়াত ইসলামী আছে, দাওয়াত ইসলামীকে দিন। আচ্ছা, এর আগে দাওয়াত ইসলামীর আগে আপনি এটা দেখুন, আপনার আশপাশে যারা আছেন, অর্থাৎ আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদের মধ্যে যারা গরিব, যারা দুস্থ, যারা অভাবগ্রস্ত, তাদেরকে আপনি দিন, ওনাদেরকে সাদকা দিন, ওনাদেরকে জাকাত দিন, তাদেরকে আপনি আর্থিক সহায়তা করুন, তাদের দোয়া নিন, দাওয়াত ইসলামীকে দিন, ইনাদেরকেও আপনি জাকাত দিন, দাওয়াত ইসলামীকে ভালো টাকা দিন। দেখুন দাওয়াত ইসলামী কত মাদ্রাসা বানাচ্ছে, কত মসজিদ বানাচ্ছে, কত জামিয়া তৈরি করছে, আলহামদুলিল্লাহিল করিম, আরও কতভাবে দিনের কাজ আঞ্জাম দিচ্ছে দাওয়াত ইসলামী। আপনি দাওয়াত ইসলামীকে সাহায্য করুন, এমন সমস্যার সমাধানগুলো অন্যান্য লোকদের কাছে পৌঁছে যায়,
সমাজ ঠিক হোক।
স্বয়ং দাওয়াত ইসলামী আপনাকে বলছে, আপনাকে এটাই বলছে, আপনার আশপাশে যেসব গরিব আছে তাদেরকে আগে সাহায্য করুন। আল্লাহ আমাদের উপর দয়া করুন,
আমিন। আল্লাহ আমাদেরকে দীন ইসলামের বিধান মতে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং এই নিয়মনীতি শেখার জন্য আল্লাহ করিম আমাদেরকে দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নাবিকিল আমিন, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আল্লাহ রাসূলের পথে যেন চলি আজীবন, দুজাহানে হয়ে যায় যেন সব।